বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 3 ডিসেম্বর, 18 অগ্রহায়ণ এবং ফার্সি 12 আজার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় রাত 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে। সৌদি আরবে শোনা যায় 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠানের সূচি বিন্যাস জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন জাতিসংঘে আফগানিস্তান ও মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি গ্রহণের সিদ্ধান্ত স্থগিতের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং নতুন করোনা ভাইরাস ওমিক্রনের বিষয়ে বাংলাদেশে সতর্কতা জারি সম্পর্কে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যের জীবন ব্যবস্থা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে ইরানি জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কিছু মেনে নেবে না, হুঁশিয়ারি দিলেন প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ খাতামি। ভিয়েনায় পরমাণু সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোন নির্দেশ মানবে না, মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। এবং ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরাভানে হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে তার দেশ 71-এর মতো পরিস্থিতি তৈরি করবে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, ভিয়েনা সংলাপে ইরানের জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছু পেলে সন্তুষ্ট হবে না। তিনি আজ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এই মন্তব্য করেন। ইরান থেকে একটি অভিজ্ঞ আলোচক দলকে ভিয়েনায় পাঠানো হয়েছে উল্লেখ করে ইরানের এই প্রভাবশালী আলেম বলেন, এই আলোচক দল এমন একটি শক্তিশালী দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন যারা বহু পরীক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বার্থ রক্ষা করেছে। এবার তারা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছু মেনে নেবে না। আয়াতুল্লাহ খাতামি বলেন, ইরানি আলোচক দল সুস্পষ্টভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন এবং তারা তাদের কথা ও কাজে মার্কিন বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন। তিনি খুতবার অন্য অংশে ইরানি জনগণকে সঠিকভাবে করোনা ভাইরাসের টিকার আওতায় নিয়ে আসার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তেহরানের জুমার নামাজের খতিব ইরানের বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মরহুম শহীদ সৈয়দ হাসান মোদাররেসের শাহাদত বার্ষিকী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদ মোদাররেস ছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের দৃষ্টিতে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন এবং ইমাম তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত সংলাপে ইরান পাঁচ জাতি গোষ্ঠীর কাছে দুটি সনদ হস্তান্তর করেছে। এর একটিতে ইরানের পরমাণু কর্মসূচির বিবরণ তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয়টিতে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধি দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি এই খবর জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতা প্রমাণ করার বিষয়ে ইরানের কাছে প্রস্তুত করা তৃতীয় একটি সনদ আছে যেটি সময় মতো হস্তান্তর করা হবে। তিনি জাপানের কিয়োদো বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সনদে তার দেশ স্পষ্ট করে বলেছে, পর্যায়ক্রমে নয় বরং একসঙ্গে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে। বুধবার রাতে ইরান প্রথম দুটি সনদ চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের কাছে হস্তান্তর করেছে বলে জানান আলি বাকেরি কানি। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর আলোচনা চলছে। ২০১৫ সালে আমেরিকা সহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং বিপরীতে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়, কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দুপক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ইরান বলেছে, দেশটির সঙ্গে ভিয়েনায় পরমাণু সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পাওয়া কোনো নির্দেশ মানবে না। ভিয়েনায় যখন গত ২৯ নভেম্বর থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে, তখন এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টেলিফোনে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে কথা বলেন এবং এ সময় ভিয়েনায় চলমান আলোচনা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। টেলিফোন আলাপে বেনেত ইরানের সঙ্গে ভিয়েনা সংলাপ বন্ধ করে দিতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান। তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খাতিবজাদে লিখেছেন, যখন আলোচনার মাধ্যমে একটি সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে, তখন দখলদার ইসরায়েল আবার তার স্বরূপ উন্মোচন করেছে এবং আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে। খাতিবজাদে বলেন যে, অবৈধ রাষ্ট্রের জন্মই হয়েছে যুদ্ধ, উত্তেজনা ও সন্ত্রাসবাদ দিয়ে, তার পক্ষে আলোচনার মর্ম না বোঝাটাই স্বাভাবিক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে। বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেন, এটা মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করা হচ্ছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি আবারও অভিযোগ করেছে, হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে। আজ শুক্রবার সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেছেন, একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সচেতনভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে। একথা আমরা বারবার বলছি, পৃথিবীর সমস্ত দেশ এটা জানে, আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলেছেন যে দেশনেত্রীকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেন, কিন্তু নিপীড়ক সরকার সেসব আমলে নিচ্ছে না। এ সময় দলের চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে মহাসচিব বলেছেন, তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। তার যে রোগ হয়েছে লিভার সিরোসিস, এই রোগ মারাত্মক রোগ, এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেভাবে নেই। একমাত্র আমেরিকা, ইংল্যান্ড এবং জার্মানিতে এই রোগের ভালো চিকিৎসা হয়। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মেডিকেল বোর্ড অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত সেন্টারে নেওয়ার সুপারিশ করেছে। এই সুপারিশের ভিত্তিতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ইতিমধ্যে সরকারের কাছে আবেদন করেছেন, তবে সেই আবেদনের এখনও কোনো সাড়া মেলেনি। আজকের মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, আসুন আজকের জুমাবার পবিত্র দিন আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি। আমরা এর আগের জুমার দিন দোয়া করেছি, বাইতুল মোকাররমে লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছেন, প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের সময় আমাদের মা বোনেরা দোয়া করছেন। আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে। কোভিডের কারণে যেখানে বিশ্বের অনেক দেশ নাজুক অবস্থায় চলছে, সেখানে বাংলাদেশের 5.5% কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। আজ দুপুরে কুমিল্লায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তার মতে, দেশে নতুন নতুন ব্যবসা অন্তর্ভুক্ত হয়েছে এবং এই কারণে অর্থনীতির আকারও বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে দারিদ্রের হার কমে 20.5% নেমে এসেছে। সাক্ষরতার হার 75.2% এবং গড় আয়ু বেড়ে গড় আয়ু বেড়ে 72.8 বছর হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, তারা তাদের নেত্রীর বিষয়ে আইনের দ্বারস্থ না হয়ে তার চিকিৎসা নিয়ে রাজধানীর রাজনীতির মাঠ ঘোলাটে করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। ভারতীয় সংসদে ঝাড়খণ্ডের বিজেপি এমপি নিশিকান্ত দুবে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের দাবি জানিয়েছেন। সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি ওই দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ রেডিও তেহরানকে বলেন, অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি অনেকদিন ধরেই আলোচিত একটা দিক, কিন্তু আমরা এটাকে কতটা কার্যকর করতে চাচ্ছি এবং কতটা পারব সেটা নিয়ে যথেষ্ট ভেবে দেখার জায়গা আছে। যারা এটাকে সংবিধানে আনতে চেয়েছিলেন, আমরা নিশ্চয়ই তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। অভিন্ন দেওয়ানি বিধি ভারতীয় সংহতির পক্ষে ইতিবাচক হবে এটা হয়তো তারা ভেবেছিলেন, কিন্তু এখন বাস্তব যে অবস্থা তাতে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে এখনও অনেক অপেক্ষা করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে তার দেশ 71-এর মতো পরিস্থিতি তৈরি করবে। তিনি আজ বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজতকের এক অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের 3 বাহিনী 71-এর মতো হাল করে ছাড়বে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের 3 বাহিনী 71-এর মতো পরিস্থিতি তৈরি করবে। তিনি আজ শুক্রবার বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজতকের এক বিশেষ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, 1971 সালের যুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র 11 বছর, সে কারণে সে সময় আমি যুদ্ধে ছিলাম না, আমি কারোর সাথে মারামারি করি না, কিন্তু ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের 3 বাহিনী 71-এর মতো হাল করে ছাড়বে। জেনারেল নারাভানে এজেন্ডা আজতকের সবচেয়ে বড় বিজয়ের 50 বছর অধিবেশনে বক্তব্য রাখছিলেন। এই অধিবেশনটি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে অর্জিত বিজয়ের উপরে রাখা হয়েছিল। 1971 সালের 3 ডিসেম্বর ভারতীয় বাহিনী পাকিস্তানের কাছ থেকে জয়লাভ করেছিল। জেনারেল নারাভানে বলেন, 71-এ আমাদের 3 বাহিনী একসঙ্গে বিজয় অর্জন করেছিল, আমরা সবাই একসাথে ছিলাম, সম্পূর্ণ সমন্বয় ছিল, সে কারণেই আমরা এই দুর্দান্ত জয় পেয়েছিলাম। ভবিষ্যতে যদি কখনো যুদ্ধ হয় তবে 3টি বাহিনী একত্রে একই রকমভাবে সাফল্য অর্জন করবে। 1971 সাল থেকে 50 বছর হয়ে গেছে, এই কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। অতীতের যুদ্ধ আর এখনকার যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। এখন যুদ্ধটা টেস্ট ম্যাচের মতো নয়, হয়ে গেছে T20। সে সময় আগে থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন আর প্রস্তুতির সুযোগ থাকবে না। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে বলেও মন্তব্য করেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার ঘোষণা করেছে জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের বৈধ অধিকার এবং তা কাবুলকে দিতে হবে। জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি বুধবার আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহাইল শাহিনকে মেনে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের উপমুখপাত্র আনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়ার সিদ্ধান্ত বেআইনি ও অন্যায়, কারণ এর মাধ্যমে একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। অচিরেই আফগান জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সামানগানি। এদিকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে আফগান প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত কূটনীতিক সুহাইল শাহিন বলেছেন, জাতিসংঘে একটি চেয়ার থাকার যে অধিকার আফগান জনগণ সংরক্ষণ করে তা তাদের দেওয়া উচিত। তিনি আফগানিস্তানে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দেশটির বিরুদ্ধে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা অবৈধ। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তান ও মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতেরা আপাতত জাতিসংঘে প্রতিনিধিত্ব করতে পারছেন না। জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তান ও মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতেরা আপাতত জাতিসংঘে প্রতিনিধিত্ব করতে পারছেন না। এই দুই দেশের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন এমন সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসেছিল জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি। সেই বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর মিয়ানমারের সামরিক সরকার এবং আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জাতিসংঘে তাদের নির্বাচিত প্রতিনিধিদের আসন অস্বীকার করার জন্য এ সংস্থার নিন্দা করেছে। মিয়ানমার সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেছেন, আমরা কূটনৈতিক পদ্ধতি এবং আন্তর্জাতিক ও স্থানীয় আইন অনুসারে প্রতিনিধিত্বের অধিকারের দাবি জানিয়ে যাব। এদিকে এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার ঘোষণা করেছে জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের বৈধ অধিকার এবং তা কাবুলকে দিতে হবে। জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি বুধবার আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহাইল শাহিনকে মেনে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের উপমুখপাত্র আমানুল্লাহ সামানগানি এ আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেওয়ার সিদ্ধান্ত বেআইনি ও অন্যায়, কারণ এর মাধ্যমে একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। অচিরেই আফগান জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সামানগানি। চলতি বছর নির্বাচিত সরকারকে হটিয়ে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান ও মিয়ানমারে ক্ষমতায় বসে সামরিক কর্তৃপক্ষ। এরপর এই দুই সরকারের পক্ষ থেকে নতুন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় এবং আগের সরকারের প্রতিনিধির নিয়োগ বাতিল করা হয়। জাতিসংঘ নতুন প্রতিনিধিদের স্বীকৃতি দিলে তালেবান ও মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত জাতিসংঘ সে অনুমতি দেয়নি। যদিও ক্ষমতায় আসার পর থেকেই তালেবান ও মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে এ সংক্রান্ত যাচাই বাছাই কমিটির সদস্যদের সংখ্যা 9, এর মধ্যে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রও রয়েছে। বর্তমানে এই কমিটির নেতৃত্ব দিচ্ছে সুইডেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশের দিকে নজর দিচ্ছি। সারা বিশ্বে এখন নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এই ভাইরাস ঠেকাতে বাংলাদেশ সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সারা বিশ্বে এখন নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এ ধরনটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব সহ ডজন খানেক দেশে বিস্তার লাভ করেছে। বিজ্ঞানীরা বলছেন এটি মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে অত্যন্ত দ্রুত এবং সহজে সংক্রমিত করতে সক্ষম, যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে দেশে দেশে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছেই। এ অবস্থায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে ইতিমধ্যে 240 জন প্রবাসী দেশে এসেছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইল বন্ধ, তবে তাদের কাউকে ছাড়া হচ্ছে না, খুঁজে বের করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ওমিক্রনের যে একটা বিশ্বজোড়া নতুন ভ্যারিয়েন্ট বেরিয়েছে, যেটা নিয়ে সকলেই একটু চিন্তিত, আমরা সতর্ক কিন্তু আমরা প্যানিক করব না। এই সংক্রমণ হলে পরেও তার লক্ষণগুলো মৃদু, কাজে আমরা আশা করি যে যখন এটা টোটাল রিপোর্ট WHO থেকে আমরা পেয়ে যাব, তখন আমরা জনগণকে জানিয়ে দিব।
ওদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গত রাতে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে সরকার সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা না দেবার সিদ্ধান্ত নিয়েছে।
তবে অন্যান্য দেশ যেহেতু সাউথ আফ্রিকা এটাকে আপনার বাধা দিচ্ছে, আমরাও সাউথ আফ্রিকা থেকে যারা আসবেন তারা আসলে 14 দিন কোয়ারান্টাইন, বাধ্যতামূলক কোয়ারান্টাইন, ওখানে আমাদের বিমান যায় না, এবং অন্য কোনো এয়ারলাইনে যারা আসবে তাদের আমরা বোর্ডিং পাস দেব না সাউথ আফ্রিকা থেকে।
তিনি জানান দক্ষিণ আফ্রিকা এবং আশেপাশের দেশগুলোতে যারা রয়েছেন তাদের দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে। এ অবস্থায় করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রমের বিস্তার ঠেকাতে বাংলাদেশে নতুন কিছু বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রমণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, লেসেথো, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা ও নামিবিয়া এই 7টি আফ্রিকান দেশ থেকে বাংলাদেশে আগত যাত্রীদের বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই 7 দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে চাইলে উড়োজাহাজে ওঠার আগেই কোয়ারেন্টিনে থাকার জন্য সরকার নির্ধারিত হোটেল নির্বাচন করতে হবে। এই নির্দেশনা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বলেছি অস্ত্রোপচার ও রোগ নির্ণয়ের পরীক্ষাগুলো অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় ব্যয়বহুল। 2013 সালে হৃৎপিণ্ডের বাইপাস সার্জারির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে খরচ হত $75,345। অন্যদিকে নেদারল্যান্ডসে এই খরচ ছিল $15,742, আর সুইজারল্যান্ডে এই খরচ ছিল $36,509। MRI করতে যুক্তরাষ্ট্রে খরচ হত $1,145। অস্ট্রেলিয়ায় যা $350। কিন্তু আমেরিকায় চিকিৎসা খাতে ব্যয় অনুযায়ী সবচেয়ে মানসম্পন্ন সেবা পায় না জনগণ। সেখানে শিশু মৃত্যুর হারও অনেক বেশি। 2019 সালে আমেরিকায় শিশু মৃত্যুর হার ছিল প্রায় 5.7%। অন্যান্য উন্নত দেশের সঙ্গে তুলনা করলে এই হার অনেক বেশি। আজকের আসরে এসব বিষয়ে আরো আলোচনা করব, সঙ্গেই থাকুন।
গোটা বিশ্বের মোট জনসংখ্যার 5% কম মানুষের বসবাস আমেরিকায়। কিন্তু বিশ্বে যে পরিমাণ ঘুমের ঔষধ এবং অস্থিরতা নিয়ন্ত্রণের ঔষধ ব্যবহৃত হয়, তার 20-25% ব্যবহার করেন মার্কিন নাগরিকেরা। যদিও গবেষণায় দেখা গেছে এ ধরনের ঔষধ দীর্ঘদিন খেতে থাকলে এর প্রতি আসক্তি তৈরি হয়, তখন ঘুমের ঔষধ ছাড়া ঘুম আসতে চায় না, আর ঘুমের ঔষধ খাওয়া বন্ধ করে দিলে তৈরি হয় উদ্বেগ, বিরক্তিভাব ইত্যাদি। অধিকাংশ ঘুমের ঔষধ সিডেটিভ হিপনোটিক্স নামে পরিচিত। এই ওষুধগুলো উদ্বেগ কমায় এবং ঝিমুনি ভাব তৈরি করে, মানুষকে ঘুমের দিকে নিয়ে যায়। তবে গবেষণায় বলা হয় ঘুমের ঔষধ অযথা খাওয়া ক্ষতিকর, এটি বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগের অভাব, মস্তিষ্কের কার্যক্রম ব্যাহত হওয়া এক্ষেত্রে অন্যতম। ঘুমের ঔষধের প্রতি আসক্তি কল্পনা ক্ষমতা নষ্ট করে দেয়, দৈনিক কাজ এমনকি শখের কাজগুলো করার প্রতিও একসময় আগ্রহ হারিয়ে যায়। ঘুমের ওষুধ খেতে খেতে একসময় দেখা যায় স্বল্প ডোজের ওষুধ আর কাজ করছে না, তখন বড় ডোজের প্রয়োজন হয়।
ঘুমের ওষুধের প্রতি আসক্তি অনেক সময় জীবনঘাতীও হতে পারে। পরিসংখ্যানে দেখা যায় যাদের মধ্যে ঘুমের ওষুধের আসক্তি আছে তাদের আত্মহত্যার প্রবণতা বেশি। তবে অভিযোগ রয়েছে মার্কিন চিকিৎসকেরা অপ্রয়োজনেও রোগীদেরকে আসক্তি সৃষ্টিকারী ওষুধ খেতে দেন। এ কারণে দেশটিতে ঘুমের অথবা অস্থিরতা কমানোর ওষুধের ব্যবহার তুলনামূলকভাবে অনেক বেশি। যদিও এ ধরনের ওষুধ আমেরিকায় বেশি মাত্রায় ব্যবহারের প্রবণতা বাড়ার মূল কারণ হল মানুষের মধ্যে মানসিক অশান্তি ও অস্থিরতা বৃদ্ধি। এ ধরনের পরিস্থিতি থেকে সরাসরি মাদক গ্রহণের প্রবণতাও বাড়ছে। আমেরিকায় ডাক্তারেরা ব্যথানাশক ওষুধ খেতেও ব্যাপক উৎসাহিত করেন। একজন চিকিৎসকের মতে মার্কিন জাতি হচ্ছে মাদকাসক্ত জাতি। তারা সবসময় হৃদয়ের গহীনের শূন্যতা পূরণ করতে পথ খোঁজে। ঘুমের বা ব্যথানাশক ওষুধের প্রতি আসক্তি তাদের হৃদয়ের গভীরে সুপ্ত অশান্তিরই বার্তা দেয়। বিভিন্ন পরিসংখ্যানেও এটা স্পষ্ট, আমেরিকায় ক্রমেই মাদকদ্রব্য এবং অ্যালকোহল জাতীয় নেশাদ্রব্য গ্রহণ বেড়ে যাচ্ছে। গড়ে প্রতিদিন প্রায় 115 জন আমেরিকান মাত্রাতিরিক্ত আফিম জাতীয় দ্রব্যাদি গ্রহণের কারণে মারা যাচ্ছে।
মার্কিন নাগরিক নোরা মানগান হেলদি লিভিং ওয়েবসাইটে মার্কিন চিকিৎসকদের পক্ষ থেকে আসক্তি সৃষ্টিকারী ওষুধ দেওয়ার প্রবণতা সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন। মাই লাইফ রুইন্ড শিরোনামের একই নিবন্ধে তিনি বলেছেন, আমি একজন শিক্ষিত ও বিবাহিত নারী, আমি গৃহিণী, আমার 4 সন্তান আছে, সুখেই জীবন অতিবাহিত হচ্ছিল, কিন্তু হঠাৎই সবকিছু এলোমেলো হয়ে গেল এক হাড়ের ডাক্তারের সঙ্গে দেখা করার পর। আমি বললাম আমার পায়ের আঙ্গুলে সামান্য ব্যথা, সে আমাকে ব্যবস্থাপত্র লিখে দিল। এই এক ব্যবস্থাপত্র জন্ম দিল আরো অসংখ্য ব্যবস্থাপত্রের। তার কাছে প্রতি মাসে গিয়ে অক্সিকোডন ট্যাবলেট লিখে আনতাম। এভাবেই আমার জীবনটা জাহান্নামে পরিণত হয়। আমি 6 মাসের মধ্যে মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়ি। কিছুদিন পর অক্সিকোডন ট্যাবলেট আমার আর কোনো কাজেই আসছিল না, আমার ব্যথা উপশমে কোনো ভূমিকাই রাখছিল না। এই ঔষধ পুরোপুরি আমাকে নেশাগ্রস্ত করে ফেলেছিল। অক্সিকোডন অন্যভাবে সংগ্রহ করতে গেলে প্রতি গ্রামের জন্য $1 দিতে হয়। এ কারণে আমি আমার সঞ্চয়ের পুরোটাই এভাবে খরচ করে ফেলেছিলাম। আমার মাথা অন্যদিকে আর কাজই করছিল না। Thank you.
আমেরিকার চিকিৎসকদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে যে তাঁরা প্রয়োজনের তুলনায় রোগ নির্ণয়ের পরীক্ষা বেশি করতে দেন। অনেক সময় রোগ নিশ্চিত জেনেও চিকিৎসকরা তা দিয়ে থাকেন, কারণ তাদের সবসময় রোগীদের মামলায় পড়ার চাপ থাকে। তাই আদালতে যেন লিখিত তথ্য উপস্থাপন করতে পারেন, সে কারণে এটি করে থাকেন বলে মনে করা হয়। এতে রোগীদেরই খরচ বাড়ে। বর্তমানে আমেরিকায় ডাক্তারেরা প্রায় প্রতিটি ব্যবস্থাপত্রেই ঘুমের বা অস্থিরতার ওষুধ লিখে দেন। সেখানে এ ধরনের ওষুধের কারণে যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা হেরোইন বা কোকেইনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার চেয়েও বেশি। ওষুধের ব্যবহারটাই সেখানে মাত্রাতিরিক্ত। এর পেছনে রয়েছে সারাদিনের ওষুধের বিজ্ঞাপন মালা। এর ফলে মানুষ খুব সামান্য সমস্যার জন্য ওষুধ খেতে উৎসাহ বোধ করে। নানা পরিসংখ্যান বলছে আমেরিকায় গত কয়েক বছরে ব্লাড প্রেশার, রক্তের চর্বি, হতাশা এবং ডায়াবেটিসের মতো রোগের ওষুধ বিক্রি বেড়েছে। ওষুধের ব্যবহার মানেই ওষুধ কোম্পানিগুলোর রমরমা ব্যবসা। যে কোনো রোগের চিকিৎসার জন্যই ডাক্তারের ব্যবস্থাপত্র নেয়া খুবই জরুরি, কিন্তু চিকিৎসকদের মধ্যে যদি অপ্রয়োজনীয় ওষুধ লেখার প্রবণতা থাকে তাহলে তা দীর্ঘমেয়াদে রোগীর জন্য অমঙ্গলই বয়ে আনে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আগামী আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদন শিল্প নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে 3 ডিসেম্বরের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। ঢাকা ও কলকাতা থেকে আজ প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি। ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, সড়কে অনিয়মের প্রতিবাদে কাল লাল কার্ড দেখাবেন শিক্ষার্থীরা, প্রথম আলো। শিক্ষকের মৃত্যুতে কুয়েট বন্ধ ঘোষণা, হল থেকে নির্দেশ নয়াদিগন্ত। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা কারো মহানুভবতা নয়, নাগরিক অধিকার, মির্জা ফখরুল। দৈনিক সমকালের শিরোনাম, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা এখন রাজনৈতিক স্ট্যান্ডবাজি, শাজাহান খান, দৈনিক কালের কণ্ঠ। মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়, জিএম এরশাদ, দৈনিক ইত্তেফাক। রক্ত মাথায় চড়ে গিয়েছিল মোস্তফা জব্বার, আমাদের সময়। ঘরে বাইরে চাপে সরকার, বাংলাদেশ প্রতিদিন। করোনার ক্ষতি মোকাবেলায় প্রণোদনা, ব্যাংকারদের সহায়তায় ঋণ জালিয়াতি, দৈনিক যুগান্তর। শ্রোতা বন্ধুরা, এবারে ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা রেলের, জারি হলো নতুন নির্দেশিকা আনন্দবাজার। সংসদে তাইওয়ান নীতি স্পষ্ট করল কেন্দ্র, চীনকে নিয়ে কৌশলী মোদী সরকার, দৈনিক সংবাদ প্রতিদিন। দিল্লির দূষণের জন্য উত্তরপ্রদেশ নয়, দায়ী পাকিস্তান। সুপ্রিম কোর্টে আজব দাবি যোগী প্রশাসনের, দৈনিক আজকাল। ফ্যাসিবাদী মমতার অনুপ্রেরণা, তোপ কংগ্রেসের, দৈনিক গণশক্তি। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের বাংলা দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম শুনলেন। এবার কয়েকটি খবরের বিস্তারিত জানা যাক।
সড়কে অনিয়মের প্রতিবাদে লাল কার্ড দেখাবেন শিক্ষার্থীরা, দৈনিক প্রথম আলোর এই খবরে বলা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের পশ্চিম পার্শ্বে অবস্থানকারী শিক্ষার্থীরা পরের দিনের কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে দিয়েছে। সড়কের অনিয়ম দুর্নীতি প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সংক্রান্ত বক্তব্য সবগুলো দৈনিকে গুরুত্ব পেয়েছে। দৈনিক সমকাল লিখেছে, লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো তার নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা চাচ্ছি দেশনেত্রীকে বিদেশে পাঠানোর সুযোগ দিন, তার চিকিৎসা করার সুযোগ দিন। এটা কোনো দয়া মায়া, মহানুভবতা বা মানবিক ব্যাপার নয়, এটা তার নাগরিক অধিকার। অন্যদিকে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আর বিদেশ নিয়ে চিকিৎসা করানো এখন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করানোর সুযোগ দেবে সরকার। আজ সকালে মাদারীপুর সদর উপজেলায় এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বা জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না, বিএনপির উপর আর আস্থা নেই, কিন্তু জাতীয় পার্টির উপর থেকে আস্থা হারায়নি দেশের সাধারণ মানুষ। মানুষ আবারও জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জনদল বা বিজেডি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খবরটি দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দৈনিক আমাদের সময় লিখেছে, বাংলায় চেক লেখার কারণে টাকা না দিয়ে চেকটি বাউন্স করে দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার রাগে ক্ষোভে ফেসবুকে লিখেছেন, মন চাইছে আত্মহত্যা করি। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে তিনি জানিয়েছেন, সমাধান হয়েছে তার সমস্যার। ঘরে বাইরে চাপে সরকার, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং এ ঘটনা নিয়ে ছাত্রদের মাঠে নামা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এর সঙ্গে যোগ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে হানাহানি ও সংঘাত। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে সরকার কিছুটা চাপে পড়েছে। বিএনপি দেশে বিদেশে খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে সামনে নিয়ে আসছে মানবিকতার বিষয়টি। এর বিপরীতে সরকারি দল যুক্তিসঙ্গত কোনো জবাব দাঁড় করাতে পারছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের পরে এবার পশ্চিমবঙ্গের বাংলা দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। সবগুলো দৈনিকেই নতুন করোনা ভাইরাস ওমিক্রন নিয়ে খবর প্রকাশিত হয়েছে। আনন্দবাজার লিখেছে, করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারতীয় রেল। রেলওয়ে বোর্ড শুক্রবার ওমিক্রন সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন রেল ডিভিশনের জেনারেল ম্যানেজারদের রেলওয়ে বোর্ডের স্বাস্থ্য সংক্রান্ত এক্সিকিউটিভ ডিরেক্টর কে শ্রীধর এক চিঠিতে নানা নির্দেশ দিয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের তাইওয়ান নীতি সম্পর্কে সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, সংসদে তাইওয়ান নীতি স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরালিধরন জানান, ভারতের তাইওয়ান নীতি অত্যন্ত স্পষ্ট, দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন সহ একাধিক বিষয় নিয়ে সম্পর্ক আরও মজবুত করা হচ্ছে। দিল্লি এনসিআর এলাকায় বায়ু দূষণের জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। কারখানা এবং গাড়ি ঘোড়ার ধোঁয়া থেকে অত্যধিক দূষণ ছড়াচ্ছে বলে জানানো হয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে দূষণের জন্য দায়ী পাকিস্তান। পাকিস্তান থেকেই দূষিত বায়ু ঢুকে পড়েছে দিল্লি এনসিআর এলাকায়। এ কথা শুনে স্পষ্টতই অবাক ভারতের মুখ্য বিচারপতি এনভি রমনা। তার প্রশ্ন, তাহলে আপনারা পাকিস্তানের শিল্প বন্ধ করতে চান? এ প্রশ্নের জবাব অবশ্য দিতে পারেনি যোগী প্রশাসনের তরফে হাজির আইনজীবীরা। খবরটি দৈনিক আজকালে প্রকাশিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামীকাল।
কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। সাম্প্রদায়িক সহিংসতা আধুনিক সভ্যতায় রাষ্ট্র সমাজে খুবই ঘৃণ্য ও অমানবিক বিষয়। তারপরও সাম্প্রদায়িক সহিংসতা দেশে দেশে ঘটছে, তবে সমসাময়িক কালে বাংলাদেশে ঘটে গেল মর্মান্তিক সাম্প্রদায়িক সহিংসতা। তো এর পেছনে কারণ, উৎস, ইন্ধনদাতা, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। তবে এ বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আজ আমরা কথা বলব। আর আমাদের সাথে কথা বলার জন্য অতিথি হিসেবে আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান লিটন। জনাব নূর খান লিটন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব নূর খান লিটন, কোথাও কোনো কিছু ঘটে গেলে মানুষ মিডিয়ার কাছ থেকে বস্তুনিষ্ঠ খবর, প্রতিবেদন আশা করে। তো সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমের যে ভূমিকা ছিল তাকে আপনি কিভাবে দেখছেন?
দেখেন, এটি খুব স্পষ্ট বর্তমান বাংলাদেশের চেহারাটি জনগণের দিক তাকিয়ে বস্তুনিষ্ঠ ব্যাপারটি আর নেই। আমাদের এখানে সবকিছু এখন, সেটা যদি বলি একজন সংবাদকর্মীর কথা বলি, একজন মানবাধিকার কর্মীর কথা বলি, একজন শিক্ষকের কথা বলি, বা যে কোনো পেশার মানুষের কথা বলি, তাহলে দেখবেন যে আমরা এখন তাকিয়ে থাকি যে এই বিষয়টি কি যদি এইভাবে উত্থাপিত হয় বা এইভাবে প্রকাশিত হয়, সেটা ক্রিয়া প্রতিক্রিয়া সরকারের তরফ থেকে কেমন হতে পারে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মুখাপেক্ষী থাকি সরকারের প্রধান বা সরকারের দিকে, ফলে আমাদের সমস্ত কর্মকাণ্ডর বিষয়টা কিন্তু ওইভাবেই বিবেচিত হয় অনেকের ক্ষেত্রে। আমি বলবো না যে 100% ক্ষেত্রে, এটা তো সত্য যে এই ধরনের অনেক নৃশংস ঘটনার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে সংবাদ মাধ্যমগুলো তাদের যথাযথ ভূমিকা গ্রহণ করতে পারছে না। এটার পিছনে যদি একটু খেয়াল করি তাহলে দেখব সাদাকে সাদা বলা বা কালোকে কালো বলার ক্ষেত্রে যে নৈতিক সাহসের দরকার, যে নৈতিকতার দরকার, সেটি কিন্তু আমরা হারিয়ে ফেলছি। কারণ হচ্ছে আমরা বিভাজিত, দলে দলে বিভাজিত। অর্থাৎ আমরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমার দলের সমর্থনের জায়গাটি আমি বিবেচনায় রাখি। অর্থাৎ আমি সেই সংবাদ প্রকাশ করতে চাই যে সংবাদ প্রকাশ করলে আমার দলের ক্ষতি হবে না, বা আমি একজন দলীয় কর্মীর মতো আচরণ করছি।
আচ্ছা, এ বিষয়ে জবাবদিহিতার একটা প্রশ্ন ওঠে প্রায় এবং সর্বত্র, স্বচ্ছতা নিয়েও কথা হয়, সেই জায়গাটি কেমন বলে আপনি মনে করেন?
আমাদের দেশে কিন্তু জবাবদিহিতার বিষয়, যে স্বচ্ছতার বিষয়, সেটি কখন থাকে? যখন জনগণ দ্বারা কেউ নির্বাচিত হয়, আমরা তখন তার কাছ থেকে জবাবদিহিতা আশা করতে পারি, তার কাজের মূল্যায়ন করতে পারি, তার সাথে আমার স্বচ্ছতা আশা করতে পারি। কিন্তু যখন ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয় না বা জনগণের ইচ্ছাকে কোনো রকম মূল্যায়ন করা হয় না, তখন তো আর এই বিষয়টি থাকে না। আমাদের এখনকার অবস্থাটি আসলে ওখানে গিয়ে থেকেছে যে মানুষ, সাধারণ মানুষের ভিতরে তো একটা কথা দীর্ঘদিন ধরে বলে আসছে মানুষ যে আমার তো আর ভোট দিতে যেতে হয় না, আমার ভোট তো আগের রাত্রেই হয়ে যায়। এই যে একটা অবস্থা, এটি যদি বহমান থাকে সমাজে তাহলে কি হবে? জবাবদিহিতার কোনো জায়গা থাকবে না, এমন সেটি এখন হচ্ছে।
জনাব নূর খান লিটন, মিউজিক বিরতির আগে আপনি বলছিলেন বিভাজনের কারণে একটা সংকটের জায়গা তৈরি হয়েছে, সবকিছু হয়ে গেছে দলভিত্তিক, সাধারণ মানুষের জায়গাটা সংকুচিত হয়ে গেছে, ভয়ভীতির একটা জায়গা বা ক্ষেত্র তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন, আপনি কি বলবেন?
বাইরের অবস্থা তো আমার উপর প্রভাব ফেলে, অর্থাৎ সমাজের যে অবস্থা সেটা আমার উপর প্রভাব ফেলে। আমি যে কোনো কিছু করতে গিয়ে আমি কিন্তু একটা ভীতির একটা আবহাওয়া দেখি, অর্থাৎ আমি এটা করলে এটার প্রতিক্রিয়া কি কি হতে পারে, আমি কতটা বিপদগ্রস্ত হতে পারি, এবং আমি যদি বিপদগ্রস্ত হই সমাজ সেটিকে প্রোটেস্ট করবে কিনা, এই বিবেচনাগুলি যখন আমি করি তখন আমি খুব হতাশ হয়ে যাই। এবং এটা তো সত্য যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বহমান, তারপরে আমরা গত 10 বছর যদি সংবাদকর্মীদের উপর যে আক্রমণের ঘটনাগুলো লক্ষ্য করি, যেভাবে হেনস্থার ঘটনা, সাম্প্রতিককালে রোজিনার ঘটনাটা আপনি খেয়াল করেন, তিনি অনেক সত্য ঘটনা উদ্ঘাটন করেছেন, মিডিয়াতে প্রকাশ করেছেন, এবং তিনি কি ধরনের নাজেহালের শিকার হয়েছেন সেটা আমরা সবাই জানি, এবং পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই নাজেহালকারীদেরকে চপাটাঘাত দেওয়া হয়েছে, কিন্তু সেটি কি যথেষ্ট? তার বিরুদ্ধে কিন্তু এখনো মামলা চলমান। তো এই হচ্ছে বাস্তবতা, এবং সেই বাস্তবতার ক্ষেত্রে সবসময় একটা ভয় আমাদের পিছু ছাড়ছে না, একটা ভয়ের মধ্যেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, এবং সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু আমাদের সমস্ত কর্মকাণ্ড আবর্তিত।
শ্রোতা বন্ধুরা, সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলোচনা শুনছেন আপনারা, ফিরছে শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব নূর খান লিটন, একটু আশার কথা শুনতে চাই।
আমার প্রত্যাশার জায়গা সব সময় থাকে, সেটা হচ্ছে যে আমি মনে করি যে অবশ্যই আমরা এই কালো মেঘ কেটে সূর্যে নতুন সূর্য উদ্ভাসিত হবে, এটা মনে করি, কিন্তু পাশাপাশি আবার আমি একটু শঙ্কা বোধ করি। কোথায় শঙ্কা বোধ? সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াইটা করেছি, যে অসাম্প্রদায়িক দেশ তৈরি করার জন্য লড়াই করেছি, ন্যায্যতা প্রতিষ্ঠা অর্থনৈতিক ক্ষেত্রে সুষম বন্টনের জন্য যে লড়াইটি করেছি, বাঙালি জাতীয়তাবাদকে সমুন্নত রাখার জন্য যে লড়াইটি করেছি, এই যে আদর্শ, আসলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা ভূখণ্ড অর্জন করেছি, কিন্তু আদর্শিক বিজয় এখন পর্যন্ত অর্জন হয়নি। আমার ধারণা যে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সামরিক মিলিটারি বিজয়টা আমরা দেখেছি, আমরা আদর্শিক বিজয় এখনো অর্জন করতে পারিনি।
জনাব নূর খান লিটন, সবশেষে আপনার কাছে খানিকটা হাইপোথিটিক্যাল বিষয়ে জানতে চাইব, নিকট ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা আর ঘটবে না, সামনের দিকে আমরা কি দেখতে পাব?
নিকট ভবিষ্যতে ভালো কিছু প্রত্যাশা তখনই করতে পারবো যখন কিনা রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে সেটা একটা সমঝোতাপূর্ণ জায়গায় যাবে, এবং আমাদের যে সমস্যা সর্বাঙ্গে আমাদের এখন ব্যথা, এইটি দূর করার জন্য সবাই মিলে একযোগে কাজ করার ব্যাপারটি, এবং জাতীয় একটা ঐক্যমত ছাড়া আজকে যে ব্যাধিতে আমরা আক্রান্ত এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই জাতি ক্ষেত্রে ক্ষেত্রে নিশ্চয়ই এক সময় এই রাজনীতিবিদরা নিশ্চয়ই তাদের সমস্যাগুলি চিহ্নিত করতে পারবেন, এবং সবাই মিলে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সুন্দর করা যায়, লুটেরাদের হাত থেকে রক্ষা করা যায়, দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করা যায়, মাসেলম্যানদের হাত থেকে রাজনীতিকে রক্ষা করা যায়, সেই চেষ্টাটি নিশ্চয়ই তারা করবেন।
তো জনাব নূর খান লিটন, বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপে ইরানি জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কিছু মেনে নেবে না, হুঁশিয়ারি দিলেন প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ খাতামি। ভিয়েনায় পরমাণু সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ মানবে না, মন্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে তার দেশ একাত্তরের মতো পরিস্থিতি তৈরি করবে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।